রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবীল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারী তাআলা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা চমৎকার এক টপিক, চমৎকার এক বিষয়ে আশা করা যায় অনেক কিছু জানার, শেখার আমাদের রয়েছে আজকের অনুষ্ঠানে। নবী রহমত শাফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, শুরুতেই আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপর আল্লাহ চায় আজকের বিষয় আপনাদেরকে জানাবো এবং হামদে বারী তালাও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। তেলাওয়াত শুনবে, এর পাশাপাশি আমরা স্ক্রিনে দৃষ্টি রাখবো, এর তর্জমাও কিন্তু স্ক্রিনে দেখানো হয়। জি, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিই।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ, مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان, فبأي آلاء ربكما تكذبان, يخرج منهما اللؤلؤ والمرجان, فبأي آلاء ربكما تكذبان, وله الجوار المنشآت في البحر كالأعلام, فبأي آلاء ربكما تكذبان, كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام, فبأي آلاء ربكما تكذبان, يسأله من في السماوات والأرض, كل يوم هو في شأن, فبأي آلاء ربكما تكذبان, سنفرغ لكم أيها الثقلان, فبأي آلاء ربكما تكذبان, يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا, لا تنفذون إلا بسلطان, فبأي آلاء ربكما تكذبان, صدق الله العظيم।
সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ও তাআলার অসংখ্য নিয়ামতের আলোচনা এই সূরার মধ্যে করা হয়েছে, এবং এই নিয়ামতের পাশাপাশি মানুষকে আল্লাহ তাবারক ও তাআলা কিছু শরীয়তের হুকুম বয়ান করেছেন, মানুষের জন্য কিছু দিক নির্দেশনা এই সূরার মধ্যে রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করা, নিয়ামত পাওয়ার পরে সেই নিয়ামতের কদর করা, সম্মান ইজ্জত করা, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক, হামদে বারী তাআলা শুনবো, এর পূর্বে আজকের অনুষ্ঠানের যে বিষয় আমরা নিয়েছি তাও আপনাদেরকে জানাবো। প্রত্যেকটা ভালো কাজ হোক অথবা মন্দ কাজ হোক, মন্দ বলতে বিপজ্জনক, যতটা সাকসেসফুল কাজ হোক অথবা আনসাকসেস, প্রত্যেকটা কাজের পরে যদি ব্যক্তি সেই কাজ থেকে, সেই কর্ম থেকে, সেই ঘটনা থেকে, সেই ইতিহাস থেকে শিক্ষা নিতে না পারে, তবে তার দ্বারা আগামী কাজগুলো পূর্বের কাজের চাইতে যে সুন্দর হবে সেটা আশা করা যায় না। আপনি যে কাজই করছেন বা যে ঘটনাই আপনার সাথে ঘটছে, এই ঘটনা থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করা উচিত। আপনি স্কুলে বা কলেজে বা মাদ্রাসায় লেখাপড়া করছেন, আপনার কোনো ভুলের কারণে ওস্তাদ আপনাকে, টিচার আপনাকে একদিন শাসন করেছিল, এই ঘটনাটাকে কেন্দ্র করে আপনি দুইটা দিক মানুষ এটা থেকে গ্রহণ করে। একটা দিক, কিছু ছাত্ররা এভাবে নেয় বিষয়টা, স্যার আমাকে অপমান করেছে, কেউ আমার নামে বিচার দিয়েছে, যে বিচার দিয়েছে তাকে দেখে নিব, হ্যাঁ আমাকে সবার সামনে এই কথাগুলো জিজ্ঞাসা করা হয়েছে, আমাকে অপমান করা হয়েছে, আমার কি সম্মান নেই বা আমাকে কি চেনে না, আমি কার ছেলে, কার ভাই, কার বন্ধু, একটা দিক তো এভাবে নেয়, কিন্তু এই ঘটনা থেকে সে শিক্ষা নেয়নি। আর এক দল আছে, কিছু লোক আছে, তারা এভাবে নেয় যে আমার জন্য এটা নসিহত ছিল, আমি সবার সামনে কথাগুলো শুনলাম, আমার দ্বারা যেন এই কাজগুলো আর কখনো না হয়, আমি যেন এই কাজগুলো কখনো না করি। অর্থাৎ ঘটে যাওয়া ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করাটা বা সেখান থেকে কিছু নসিহত নেওয়াটা বা সেখান থেকে উপলব্ধি করাটা, এটাই তো মানুষের কাজ। আর এই কাজটা যে করতে পারে মূলত সেই মানুষ, আর সে উপলব্ধিটাই না আসে তবে আর মানুষের কাতারে কি থাকে? আপনি মারাত্মক লেভেলের একটা ভুল করেছেন, ভুলের পরে আপনার নামে মামলা হলো, এটা হলো, সেটা হলো, পুলিশ আসলো, সামাজিক ভাবে বিচার হলো, পারিবারিক ভাবে আপনাকে ভয় করলো বা অনেক কিছু হয়ে গেল, দুই দিন যাওয়ার পরে আপনি বললেন যে আরে কোনো ব্যাপার না, এগুলো হয় জীবনে, অথবা আপনি মনে মনে ভেবেই নিলেন যে দুই চার দিন এলাকায় থাকবো না তো মানুষ আমার এই ঘটনার কথা ভুলে যাবে। কাল বা পরশুই দর্শক, কোনো এক লোকের সাথে ফোনে কথা হচ্ছিল আমার, তো সে তার কিছু, সে বলছে আমার পেরেশানি, বলছে আমার কিছু পেরেশানি আপনাকে শোনাতে চাই। তো পেরেশানি শুনতে গিয়ে দেখি তারই অন্যায়, সেই অন্যায় করছে। তো আমি বুঝালাম যে এখন কি সমাজে আপনার সম্মানটা আছে? আপনি তো সমাজের মানুষের কাছে অসম্মানিত হয়ে গেলেন, মানুষ আপনাকে খারাপ দৃষ্টিতে দেখবে। সেই আবার আমাকে সান্ত্বনা দিচ্ছে, বলে ভাই আর কোনো ব্যাপার না, আমি দুই মাস থাকবো না এলাকাতে, এলাকার মানুষ ভুলে যাবে। আমি কই এটা কোনো কথা হলো? এটাও তো এক প্রকারের ধোকা, যে ঘটনাটা ঘটছে আপনার জীবনে এটা থেকে যদি শিক্ষা নিতে না পারেন তবে মানুষের কাতারে কিভাবে আমি আসলাম? যাই হোক, এমন কিছু ঘটনা ঘটে যা থেকে শিক্ষা নেওয়া মুসলমানের অত্যন্ত জরুরি, এমন কিছু ঘটনা ঘটে যা থেকে শিক্ষা নেওয়া মুমিনের অত্যন্ত জরুরি, মুসলমান এবং মুমিন আলাদা বললাম, আবার এমন কিছু ঘটনা ঘটে যা থেকে মানুষের শিক্ষা নেওয়া অত্যন্ত জরুরি। কারবালা থেকে শিক্ষা কারা নিচ্ছে? মুমিনরা নিচ্ছে নাকি মুসলমানরা নিচ্ছে নাকি মানুষরা নিচ্ছে? আজকের আলোচনার বিষয় দর্শক, কারবালা থেকে শিক্ষা। এই কারবালা থেকে আমাদেরকে কি শিক্ষা দেয়, কারবালা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, আর এই কারবালা থেকে আমরা কি শিক্ষা পেতে পারি, কারবালা থেকে আমি আমার সন্তানকে কি শিক্ষা দিতে পারি, আমি এই কারবালা থেকে আমার দর্শককে কি নসিহত বের করে দিতে পারি, যে কারবালা আমাদেরকে কি শিখিয়েছে, কারবালা আমাদেরকে কোন কোন পয়েন্টগুলো তুলে ধরেছে। যদি মুসলমানিত্ব বজায় রাখতে চাও, যদি তুমি তোমাকে ইমানদার দাবি করো, তবে এই কাজগুলো তোমার উপরে অবধারিত করতেই হবে। এমন কিছু শিক্ষা কারবালা থেকে আমাদের দিয়েছেন কারবালাওয়ালারা, হয়তো আমাদের সেই ইলিমটুকু নাই, ততটুকু আমরা বুঝি না, বুঝতে চাই না, বোঝার জন্য কোথাও যাইনি, হয়তো বুঝিও না। আজ ইনশাল্লাহ তাবারক তাআলা কারবালা থেকে শিক্ষা নিয়ে কিছু কথা আলোচনা করা শোনার আমাদের সুযোগ হবে। আমাদের সাথে রাকিব ভাই আছেন, তার থেকেও কিছু আলোচনা শোনার চেষ্টা করবে আল্লাহ চাই ইনশাল্লাহ তাবারক তাআলা। আর রাশেদ ভাই যেহেতু সাথে আছেন, আমরা রাশেদ ভাই থেকে অনুষ্ঠানের শুরুতে একটি হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপর ইনশাল্লাহ আজকের যে বিষয় নিয়েছি নিয়ে কথা বলবো, আলোচনা শুনবো, আপনাদের অনুরোধের কালামগুলো শোনাবো কলের পরে আল্লাহ চাই ইনশাল্লাহ তাআলা। জি রাশেদ ভাই, একটি হামদ যদি আমাদেরকে শোনাতেন।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহি آتی رہے گی جنہیں سن کے دل شاد ہوتا رہے گا جنہیں سن کے دل شاد ہوتا رہے گا اور خدا محمد کا میلاد ہوتا رہے گا محمد کا میلاد ہوتا رہے گا صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ. حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ. حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ. تاب و طارم مصطفیٰ اسلام پیلو اے دھارا تاب و طارم مصطفیٰ اسلام پیلو اے دھارا بولو دھرم ہی نیرا لا الہ الا اللہ. لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ. آبو جہل بولو ہشے نبی ہولے بولو مرے ہاتھر مٹھوئے کی آچھے پریو نبیر کاچھے شیر آبو جہل بولو ہشے نبی ہولے بولو مرے ہاتھر مٹھوئے کی آچھے آدش دیلن مصطفیٰ دایا کرلن تار خدا. آدش دیلن مصطفیٰ دایا کرلن تار خدا پاتھر کرلو ذکر اللہ لا الہ الا اللہ. حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ. پریو بن کے بولن عمر بولو نا کی کرچھیلے آماراشر پوربے کی چوپی چوپی پڑچھیلے. پریو بن کے بولن عمر بولو نا کی کرچھیلے آماراشر پوربے کی چوپی چوپی پڑچھیلے. پریو بن پ পড়লো যখন কোরআন শুনে উমর তখন প্রিয় বোন পড়লো যখন কোরআন শুনে উমর তখন পড়লেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হা ইল্লাল্লাহ প্রিয় বেলাল হাবশীকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকে তিনি হলেন নয়ন মণি হাবশীকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকে তিনি হলেন নয়ন মণি সইতে তিনি কষ্ট কত সইতেন তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত সইতেন তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত পড়তেন তবু এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি قلبي غير الله نور محمد صلى الله لا لا إله إلا الله বাগান কালেমা শোনায় পক্ষি কালেমা শোনায় পৃথিবীর সকল মখলুক খোদারি জিকির শোনায় বাগান কালেমা শোনায় পক্ষি কালেমা শোনায় পৃথিবীর সকল মখলুক খোদারি জিকির শোনায় বলে সকল জিন মানব বলে বৃক্ষ বলে পাথর বলে বৃক্ষের সব পাতা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ। আমাদের এই চ্যানেলের সাথে বসে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আল্লাহ তাবারক ও তাআলার জিকির চমৎকার কালাম শুনতেছিলাম আমরা। আল্লাহ তাআলা কবুল করে নিক, এভাবে করে শুনতে থাকি যেন আমরা এবং নিজের অন্তরকে আল্লাহ তাআলার ইবাদতের দিকে ধাবিত করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। এই যে হামদে বারি তাআলা শুনছি আমরা, আল্লাহ তাআলার জিকির করছি আমরা, প্রশংসা করছি আমরা, এটাও তো মূলত কারবালা ওয়ালাদের শিক্ষা। তারা কারবালাওয়ালারা সে কারবালার জমিনে কারবালার ময়দানে কেমন সময়টা তারা অতিবাহিত করেছেন, তারপরও কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা বন্ধ করে দিয়েছেন, আল্লাহ তাআলার প্রশংসা করা বন্ধ করে দিয়েছেন, জিকির বন্ধ করে দিয়েছেন, ইবাদত বন্ধ করে দিয়েছেন? না, যেমনিভাবে তাঁবুর ভিতরে মহিলাগণ যে সকল সত্তারা ভিতরে ছিলেন তারা সেখানে নিজেদের পর্দা করেছেন এবং সাথে ইবাদতও করেছেন, যে সকল পুরুষগণ বাহিরে ছিল ময়দানে ছিল তারা শত্রুর মোকাবেলাও করেছেন, নিজের ইবাদতকেও ধরে রেখেছেন। আর ইবাদতকে ধরে রাখাই তো আল্লাহ তাআলার ইবাদত করা এবং সেটার ধরে রাখাই তো এই প্রশংসা আল্লাহ তাআলার হামদ আমাদেরকে শিক্ষা দেয়। যে যেভাবেই থাকি না কেন, আমরা যেভাবেই সময় আমাদের অতিবাহিত হয় না কেন, আমরা যেন রব্বে করিমের ইবাদত, রব্বে করিমের হুকুম আহকাম, রব্বে করিমের জিকির করা যেন আমরা ভুলে না যাই, ছেড়ে আমরা যেন না দিই। চমৎকার এই যে টপিক কারবালা থেকে শিক্ষা, এই টপিক যারা কারবালা উদযাপন করে, অর্থাৎ এই কারবালার দিন আসলে ইসালে সওয়াব করি আমরা, অথবা কারবালাওয়ালাদেরকে স্মরণ করি আমরা, তাদের সেই কোরবানিকে, আত্মত্যাগকে আমরা নিয়ে আলোচনা করি, তাদের জন্য শিক্ষা। আবার আমরা সর্বসাধারণ মুসলমান যারা আছে আমাদের জন্য শিক্ষা। একজন মুসলমান হিসাবে আমি কারবালাওয়ালাদের থেকে কেমন শিক্ষা নিলাম, কারবালা থেকে কেমন শিক্ষা গ্রহণ করলাম? আল্লাহ তাবারক ও তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আপনার আমার উপরে, আর সেই নামাজকে আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে, সময় অসময় কাজা করতেছি, ছেড়ে দিচ্ছি, যখন একটু মন চাচ্ছে তখন পড়ছি, যখন মন চাচ্ছে না তখন পড়ছি না। কারবালাওয়ালাদের কাছেও বাহানা ছিল, আমরা কিন্তু বাহানা খুঁজতে ভালোবাসি এখন, যে নামাজ পর্ব তো কাপড় পাক নাই, নামাজ পর্ব তো শরীর পাক নেই, নামাজ পর্ব তো দোকান খোলা, নামাজ পর্ব কাস্টমারের ভিড়, নামাজ পর্ব কাজের চাপ বেশি, অনেক বাহানা আমাদের কাছেও আছে। আপনার আমার চাইতে শতগুণ মজবুত যদি তারা বাহানা দিতে চাইতো তো দিতে পারত, কারবালাওয়ালারা যারা কারবালার জমিনে শহীদ হয়েছেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্যরা, তারা চাইলে শতভাগ মজবুত বাহানা দিতে পারতেন যে আমি কিভাবে ইবাদত করি, আমার অবস্থা তো এখন এই রকমের, কিন্তু তারা বাহানা খুঁজেননি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে, চেয়ারও দোয়া করেছেন, তাবুতে গিয়ে তাবুর ভিতরে যারা ছিলেন তাদেরকে বললেন দোয়া করো যেন আরেকটা দিন আমি পেয়ে যাই। একবার চিন্তা তো করুন, আরেকটা দিন যেন পেয়ে যায় সেই কারবালার ময়দানে, আল্লাহ তাবারক ও তাআলাকে রাজি খুশি করানোর জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দোয়া করো যেন আমরা আরেকটা দিন পেয়ে যাই, আরেকটা দিন যদি আমি পেয়ে যাই তো আল্লাহ তাআলার ইবাদত, রিয়াজত, এরপরে জিকির, আজকার, আল্লাহ তাআলার সন্তুষ্টমূলক কাজগুলো যেন আমি আরেকটু করতে পারি। আর একটা দিন চেয়েছেন, আর একটা দিনের জন্য দোয়া করতে বলেছেন। আর আজ আমরা বিভিন্ন বাহানায় আমাদের নামাজ ছুটে যায়, বিভিন্ন বাহানায় আমরা নামাজকে ছেড়ে দিচ্ছি, বিভিন্ন বাহানায় আমরা আপনার ইবাদত থেকে অনেক দূরে রয়েছে। কারবালাওয়ালাদের থেকে তো এটা শিক্ষা না, কারবালাওয়ালারা শিক্ষা আমাদেরকে এটাই দিয়েছেন, নামাজ, হক কথা, হক পথে চলা, হক বলা, হকের পক্ষে থাকা, ইমানকে বিক্রি না করা, ইমানকে মজবুত রাখা, যা কিছু হয়ে যাক আমার সামনে সম্পদ আসবে, আমার সামনে ক্ষমতা আসবে, অনেক কিছু আসবে আমার সামনে, কিন্তু ইমানকে বিক্রি করা যাবে না, ইমানকে ছেড়ে দেওয়া যাবে না। কারবালাওয়ালারা আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন। রাকিব ভাই আমাদের সাথে আছেন, কিছু কথা রাকিব ভাই থেকে শুনবো, এরপর ইনশাআল্লাহ তাবারক তাআলা কারবালাকে কেন্দ্র করে চমৎকার এক ডকুমেন্টারি আমাদের সাথে আছে, সেটাও দেখবো, নাতের রসুলও শুনবো ইনশাআল্লাহ তাবারক তাআলা। রাকিব ভাই, আজকের বিষয় কারবালা থেকে শিক্ষা। ইতিহাসের মধ্যে, ইসলামী ইতিহাসের মধ্যে আপনার যে করুণ ঘটনাগুলো আছে, কাহিনীগুলো আছে, ইতিহাস যেটা বলে, সবচাইতে হৃদয় বিদারক ঘটনাই হলো কারবালার ঘটনা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঘটনা। আর এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু কারবালাকে আমরা স্মরণ করি, কারবালার জমিনে এই ঘটনা ঘটছে, আর না হয়তো এই জমিনের নাম কেনই বা নেওয়া হতো, ওই জমিনেই এই ঘটনা ঘটছে, বিদায় আমরা সেই জমিনের নাম নেই, কারবালার নাম নেই। আর আজও পর্যন্ত আশেকে হোসাইন সময় পেলে, সুযোগ হলে সেখানে চলে যায় তার মাজার শরীফ জিয়ারতের জন্য। তো এই কারবালার ঘটনা থেকে যদি শিক্ষা মুসলমান মুমিন বান্দারা না নেয়, আর কোথা থেকে নিবে? আর কোন ঘটনা এমন আছে যেগুলো তাদের অন্তরকে নরম করে দিবে? কোন ঘটনা আছে যা তাদের অন্তরকে একেবারে ইসলামের প্রতি ধাবিত করে দিবে? এমন চমৎকার ইতিহাস ইসলামের কারবালার, যেই মুসলমানই শুনুক না কেন তার অন্তর আহ বলে উঠে, হায় আমার ইসলামের সাথে এমন হয়েছে, অথবা আমার আওলাদে রসুলের সাথে এমন হয়েছে, মানে ভিতরটা তখন মুসলমানের কাঁদে। এখান থেকে তো শিক্ষা অবশ্যই আমাদের নেওয়া উচিত, যদি কিছু আলোচনা দর্শকের উদ্দেশ্যে শোনাতে।
কারবালার এই ঐতিহাসিক এবং হৃদয় বিদারক ঘটনা আজ আমাদের মাঝে আসলে ব্যাপকভাবে এই জিনিসটি আলোচনা করা হয়। যখনই মহরমুল হারাম মাস আসে তখন আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গাতে আমাদের শোহাদায় কারবালার মাহফিল, শানে কারবালার মাহফিল এবং এই কারবালার সম্পর্কিত মাহফিল আমাদের মাঝে চলে, আমাদের মাঝে আলোচনা করা হয়। তো এখানে একটা বিষয় আমাদের সবার চিন্তা করা উচিত বা ভাবা উচিত যে এই যে আমরা আলোচনা শুনি, বিভিন্ন কথা শুনি এবং আমাদের পুরো জীবনের মধ্যে আমরা কারবার রিলেটেড বা এমনভাবে আরো উত্তম থেকে উত্তম কথা, ভালো থেকে ভালো কথা আমাদের জীবনে শুনে থাকি। কিন্তু এখানে যে মেইন পয়েন্টটা সেটি হচ্ছে এই যে কথাগুলো থেকে কোন কথাটি আসলে আমরা আমাদের বাস্তব জীবনে আনতে পেরেছি, হ্যাঁ, কোন শিক্ষাটি আমরা আমাদের জীবনের চরিত্রের মধ্যে আনতে পেরেছি, কোন শিক্ষাটির উপর আমল করতে পেরেছি, এটি হচ্ছে মেইন শিক্ষা। যদি আমরা আমাদের জীবনের মধ্যে সে জিনিসগুলো না আনতে পারি, সেই শিক্ষাটি আমাদের জীবনের চরিত্রের মধ্যে না আনতে পারি, তাহলে এই যে আলোচনা এত এত হয়ে থাকে, এই যে মাহফিল হয়ে থাকে, তাহলে যদি শিক্ষাটি আমরা না নিতে পারি, তাহলে হয়তো এই যে আয়োজন করা হয় এগুলোর হয়তো তেমন একটা উপকার আসবে না যদি আমরা শিক্ষাটি না নিতে পারি। কারবালার মধ্যে যে কি ঘটেছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু যে ওনার যে চরিত্র প্রকাশ করেছেন, উনি যে ভূমিকা রেখেছেন এবং দুনিয়াবাসীকে যে উনি দেখিয়েছেন, তা আজ কিন্তু দুনিয়াবাসীকে কিন্তু স্পষ্ট, এবং কয়েকটি বিষয় তো একদম স্পষ্ট হয়ে উঠে যেটা আমরা শিক্ষা নেওয়া উচিত আমাদের এই কাহিনী থেকে। অতএব সাইয়েদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু মদিনা শরীফে অত্যন্ত আরামদায়ক এবং শান্তিপূর্ণভাবে তিনি দিনকে পার করছিলেন, অতিবাহিত করছিলেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহুর দীর্ঘ 20 বছর শাসনকাল তখন চলছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি নিজের ইবাদত বন্দেগী, কোরআন তিলাওয়াত, মানুষের কল্যাণে আসা, ভালো কাজের দিকে আহ্বান করা, এই বিষয়গুলো তিনি খুবই শান্তপূর্ণভাবে আরামদায়কভাবে তিনি করে যাচ্ছিলেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহুর দীর্ঘ 20 বছর শাসন আমলে তিনি এমন কোনো পদক্ষেপ নেননি বা এমন কোনো সাধারণ নিয়মের বাহিরে যাননি বা দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে এরকম কোনো কিছু তিনি পদক্ষেপ নেননি। কি এমন ঘটেছিল যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পরিবার পরিজনকে নিয়ে মদিনা থেকে বের হলেন এবং বিভিন্ন জায়গায় যাত্রা বিরতিতে তিনি সবশেষে কারবালার ময়দানে তিনি অবস্থান করেন এবং সেখানে তিনি শাহাদাতের সৌচ্চ মর্যাদা লাভ করেন, নিজের জীবনকে কোরবান করে দিয়েছিলেন। আমরা সবাই জানি যে তখন ইয়াজিদের ক্ষমতা সিংহাসন বসেছিল, দেশের শাসক হয়ে গিয়েছিল সেই শাসক কে ছিল? সে ছিল পাপিষ্ট, চরিত্রহীন এবং হারাম এবং হালালের পরোয়া না করে গুনাহে লিপ্ত থাকা, বাইতুল মালের আত্মসাৎকারী, সে পাপিষ্ট ছিল সেই শাসক। যেই রাষ্ট্র, যেই শাসন ব্যবস্থা খোলাফায়ে রাশিদিনের হাত ধরে চলছিল, ইসলামী শিক্ষা, ক্ষুধাবীরতা, তাকওয়ার মধ্যে যেই শাসন ব্যবস্থা চলছিল, সেই ইসলামী শিক্ষাকে, ক্ষুধাবীরতাকে, তাকওয়ার জিনিসটাকে ইয়াজিদ সেই অন্যায়, অবিচার এবং গুনাহে ভরা, হালাল হারামের পরোয়া না করে সে স্বাভাবিক নিয়মে এই জিনিসটি বিকৃত করার চেষ্টা করছিল। যেই ইসলামী শিক্ষাটি খুবই সুন্দরভাবে চলে আসছিল, সেই ইসলামের সৌন্দর্যকে বিকৃত করার সে চেষ্টা শুরু করে দিল। যখন এত বড় পরিসরে ইসলামী রাষ্ট্রের ভেতরে এই ফেতনার ঝড় সে তোলার চেষ্টা শুরু করে দিল, তখন তার মোকাবেলার জন্য, অন্যায়ের কাছে দাঁড়ানোর জন্য, এই ফেতনার ফেসাদের এই অন্ধকারকে দূর করার জন্য, পাপ কাজের এই আবর্জনাকে মিটিয়ে ফেলার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু তখন যেই অন্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন, তখন যেই কঠিনতম পথ তিনি বেছে নিয়েছিলেন এবং আরাম আয়েস তিনি ছেড়ে দিয়ে সেই অন্যায়ের বিরুদ্ধে যে লড়েছিলেন, তা কিন্তু খুবই অনন্য দৃষ্টান্ত এক স্থাপন করে। তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের রাস্তা বেছে নেওয়া এবং নিজের জীবনকে কুরবান করে দেওয়া, এই যে অন্যায়কে তিনি প্রশ্রয় না দেওয়া, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা, অন্যায়ের কাছে আপোষ না করা, এটি কিন্তু খুবই বড় একটা শিক্ষা যেটা আমরা কারবালার ঘটনা থেকে আমরা এটা দেখতে পাই যে আজ আমাদের সমাজে যখন অন্যায় চলে, হারাম হালালের কোনো পরোয়া না করে অন্যায় চলতে থাকে, তখন একজন মুমিনের দায়িত্ব হয়ে যায় সে তখন চুপ করে বসে থাকতে পারে না, তখন সে অন্যায়ের প্রতিবাদ করা তার উপর দায়িত্ব হয়ে যায়। আর এই জিনিসটি আমরা কারবালার ঘটনা থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জিনিসটা থেকে আমরা দেখতে পাই এবং এই জিনিসটা আমাদের নেওয়াও উচিত। যেহেতু আমরা আহলে বাইতকে ভালোবাসি, কারবালাকে স্মরণ করে আমরা ওয়াজ মাহফিল এবং বিভিন্ন আয়োজন আমরা করে থাকি, এই যে আয়োজন, এই যে কারবালা, এই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জীবন কোরবান দেওয়া, এর পিছনে যে সবচেয়ে প্রধান এবং অন্যতম কারণ এবং অন্যতম সবচেয়ে বড় শিক্ষা, সেটি হচ্ছে অন্যায়ের কাছে আপোষ না করা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, অন্যায়ের
শরিয়াত বিরোধী যদি কোনো কাজ হয় সে শরিয়াত বিরোধী কাজের কাছে নিজের মাথাকে নত না করা, এমনটা যেন না হয় কি আমরা বিক্রি হয়ে গেলাম, তাই না? বিক্রি হয়ে গেলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু অফার করা হয়েছিল, আপনি কি চান, তাই না? আপনি কি চান? মন্ত্রিত্ব চান, ক্ষমতা চান, আইন চান, যা চান, দুনিয়া চান, সব আপনাকে দেওয়া হবে, শুধু আপনি আমার পক্ষে চলে আসেন, আমার বায়াত গ্রহণ করেন, এমন কিছু অফার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছিল। কিন্তু তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলোকে কি করেননি, অ্যাকসেপ্ট করেননি, বললেন না, শরিয়াত যেটা শিক্ষা দেয়, আমার নানা জান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিয়ে গেছেন, যা রেখে গেছেন, ওটাই যথেষ্ট, এর চাইতে বাইরে কিছু প্রয়োজন হবে না। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সেখানে লড়ার জন্য যাননি, যুদ্ধ করার জন্য যাননি, তিনি তো গিয়েছিলেন মেহমান হিসাবে, তাকে তো দাওয়াত দিয়ে নেওয়া হয়েছিল না, চিঠির পরে চিঠি, চিঠির পরে চিঠি যে আপনি আসেন, আপনি আসেন, আপনি আসেন। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পূর্বে থেকেই জানতেন যে ওরা হয়তো আমার কাছে বায়াত গ্রহণ করবে না, ওরা আমাকে ধোকা দিবে, আর ধোকার ইতিহাস তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গিয়েছেন। তো সেখানে তিনি গিয়েছেন তাদের দাওয়াতে, এবং মেহমান হয়ে যখন গিয়েছেন তখন তারা তার সাথে ধোকাবাজি করলো, হ্যাঁ, যাওয়ার পরে তারা এমন পরিস্থিতি সৃষ্টি করলো যেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধ্য করলো যেন তাদের পক্ষে চলে যায়। তো এটা তো কখনোই সম্ভব নয়, যে ঘর থেকে শরীয়ত আসছে সেই ঘরের মানুষ শরীয়তের বিরুদ্ধে চলে যাবে, শরীয়তের বিপক্ষে চলে যাবে, এটা তো হতেই পারে না। যে ঘর থেকে পর্দা আসছে সেই ঘরের নারীরা বেপর্দায় চলে যাবে, এটা তো হতেই পারে না। যে ঘর থেকে নামাজ আসছে সেই ঘরের মানুষরা নামাজ ছেড়ে দিবে, এটা তো হতেই পারে না। তো সেখান থেকেই কারবালার শিক্ষা আমাদের নেওয়া উচিত, যে আর যাই হোক না কেন, 2000 টাকা স্যালারি বাড়িয়ে দেওয়া হবে, তাই আমি এমন একটা কোম্পানিতে চাকরি করব যেখানে নামাজের বাধা আসে, যেখানে দাড়ি রাখার বাধা আসে, যেখানে পোশাকের বাধা আসে, সুন্নতের লেবাজের বাধা আসে, সেখানে যাব মাত্র 2000 টাকা বাড়তি স্যালারির জন্য, একবার চিন্তা করা উচিত। আমি একটু দুনিয়াতে ভালো থাকার জন্য আমি এমন মানুষের পিছনে ঘুরছি যার পিছনে ঘুরলে নামাজ, রোজা, ইবাদত, ইসলাম, শরিয়াত এগুলোকে মান্য করা যাবে না, আমি এই মানুষের পিছনে ঘুরছি শুধুমাত্র দুনিয়াকে একটু সাজানোর জন্য, চিন্তা করা উচিত। কারবালাওয়ালারা চাইলে সেই আরাম আয়েশের বিছানায় থাকতে পারতেন, কিছু করা লাগতো না, কিন্তু তারা ইসলাম, শরিয়ত, আহকাম এগুলোই তারা সামনে রেখেছেন, তারপরে গিয়ে তারা আপনার নিজের জীবনকে উৎসর্গ করেছেন যে না, এটাই আমাদের ইতিহাস আর এটাই আমাদের শরিয়ত, যে আমরা এই ভুলের কাছে আমাদের হাত কখনো দিব না, এই শরিয়ত বিরোধী লোকের কাছে আমরা কখনো নত হব না। তো এই বিষয়গুলো যখন আমরা সামনে রাখবো তখন কারবালা থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের জন্য খুবই সহজ এবং আসান হবে। ছোট্ট একটি ডকুমেন্টারি আছে আমাদের সাথে, আমাদের জুনায়েদ মাদানী ভাইয়ের, এবং কারবালা সম্পর্কতেই আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারকাতাল্লাহ এই ডকুমেন্টারি থেকেও আমাদের অনেক তথ্য জানা হবে, অনেক কিছু বিষয় আমরা জানতে পারবো। ডকুমেন্টারি দেখেই আমরা রাশেদ ভাই থেকে নাতে রসুলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে জুনায়েদ মাদানী ভাইয়ের ডকুমেন্টারিটা দেখিয়ে দিন।
মানব ইতিহাসের সেই প্রান্তর যেখানে ধৈর্য আলিঙ্গন করেছিল অবিচলতায়, যেখানে বিশ্বস্ততা ও আত্মত্যাগ পৌঁছেছিল মহিমান্বিত এক শিখরে, আর যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য ও ন্যায়ের জন্য নিজের সব কিছু উৎসর্গ করেছিলেন।
ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন।
সাইয়্যিদুস সুহাদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র সত্তা ছিল বীরত্ব, ইবাদত, তাকওয়া ও আত্মত্যাগের অসংখ্য গুণে সমুজ্জ্বল। তবে তার ব্যক্তিত্বের আরেকটি অনন্য বৈশিষ্ট্য ছিল মানবতার প্রতি মমতা ও দয়া। এমনকি যখন কারবালার প্রান্তরে শত্রুরা তার রক্ত ঝরাতে উদ্গ্রীব, তখনও তার ঠোঁটে ছিল কল্যাণকামিতা আর তার কথায় ছিল মমতা ও শুভকামনা। শত্রুদের সামনে সত্যকে স্পষ্ট করে তুলে ধরার জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহনে আরোহণ করে ইয়াজিদের সৈন্যবাহিনীর দিকে অগ্রসর হলেন এবং তাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে লোক সকল, আমার কথা মনোযোগ দিয়ে শুনো এবং তাড়াহুড়া করো না। আমাকে যে দায়িত্ব পালন করতে হবে সে বিষয়ে তোমাদের উপদেশ দিতে দাও, আর আমি কেন এখানে এসেছি তা তোমাদের জানাতে দাও। যদি তোমরা আমার বক্তব্য গ্রহণ করো, আমার কথার সত্যতা স্বীকার করো এবং আমার ব্যাপারে ন্যায় বিচার করো, তবে তোমরাই সফল হবে এবং আমার বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ অবশিষ্ট থাকবে না। এরপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আর যদি তোমরা আমার কথা না মানো তবে শোনো। কনজুল ইমানের অনুবাদ। তোমরা তোমাদের সকল পরিকল্পনা এবং তোমাদের শরীকদের একত্র করো, তারপর তোমাদের সিদ্ধান্তে কোনো দ্বিধা রেখো না। এরপর যা করার করো এবং আমাকে কোনো অবকাশ দিও না। আরও তিলাওয়াত করলেন কনজুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয়ই আমার অভিভাবক আল্লাহ, যিনি এই কিতাব নাজিল করেছেন, আর তিনি সৎকর্ম পরায়ণদের অভিভাবক। এরপর আল্লাহ পাকের হামদ ও সানা বর্ণনা করে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আমার পরিচয় সম্পর্কে চিন্তা করো। আমি কে? আমাকে হত্যা করা কি তোমাদের জন্য বৈধ? আমি কি তোমাদের নবীর দৌহিত্র নই? সাইয়্যিদুস সুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমার পিতার চাচা নন? হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমার চাচা নন? তোমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সেই ঘোষণা শুনোনি, হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের নেতা? এরপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তোমরা আমার কথা সত্য বলে স্বীকার করো, তবে জেনে রাখো এটাই সত্য, কারণ আমি কখনো মিথ্যা বলিনি, যেদিন থেকে বুঝেছি যে মিথ্যা আল্লাহর অপছন্দনীয়। আর যদি তোমরা আমাকে অস্বীকার করো, তবে হযরত জাবির ইবনে আবদুল্লাহ, হযরত আবু সাঈদ খুদরি, হযরত সাহাল ইবনে সাদ, হযরত জায়েদ ইবনে আরকাম এবং হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কাছে জিজ্ঞাসা করো, তারা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুখে আমার সম্পর্কে এসব ফজিলত শুনেছেন। এরপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আমার এই উপদেশে কি এমন কোনো কথা নেই যা তোমাদের আমার রক্ত ঝরানো থেকে বিরত রাখতে পারে? যদি আমার ব্যাপারে তোমাদের সন্দেহ থাকে, তবে আল্লাহর কসম, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমি ছাড়া আর কোনো নবীর দৌহিত্র জীবিত নেই। বলো তো, আমি কি তোমাদের কারো আত্মীয়কে হত্যা করেছি যার প্রতিশোধ তোমরা নিতে চাও? আমি কি তোমাদের সম্পদ নষ্ট করেছি? অথবা তোমরা কি কোনো আহত ব্যক্তির প্রতিশোধ চাইছো? কিন্তু অভাগা ইয়াজিদি সৈন্যরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দৌহিত্রের এই করুণাময় ও যুক্তিপূর্ণ ভাষণের জবাব দিয়েছিল তলোয়ারের মাধ্যমে, বর্ষার আঘাতের মাধ্যমে আর অমানবিক নির্যাতনের মাধ্যমে। তবুও বিপদের ঝড়, নির্যাতনের পাহাড়, কোনো কিছু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সত্যের পথ থেকে সরাতে পারেনি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে ইয়াজিদের বায়াত গ্রহণ করে নিতেন, সৈন্যবাহিনী তার পদতলে নত হতো, দুনিয়ার ধন সম্পদ তার সামনে উজাড় করে দেওয়া হতো, কিন্তু যে হৃদয় মহান আল্লাহর প্রেমে পরিপূর্ণ, যে দুনিয়ার ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করে, সে কিভাবে মিথ্যা ক্ষমতা ও ক্ষণিক মর্যাদার প্রতি আকৃষ্ট হতে পারে? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার আরামায়েশকে তুচ্ছ জ্ঞান করলেন এবং সত্যের পথে আসা প্রতিটি কষ্টকে সানন্দে গ্রহণ করলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সব কিছু উৎসর্গ করলেন, কিন্তু ইসলামের মর্যাদার উপর কোনো আঘাত আসতে দিলেন না। কারবালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বায়তে আতহারের এই মহান আত্মত্যাগ কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য এক উজ্জ্বল দিশারি হয়ে থাকবে। এ ঘটনা আমাদের শিক্ষা দেয় সত্যের উপর অটল থাকা, অন্যায়ের সামনে মাথা নত না করা এবং দিনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করাই প্রকৃত সফলতা। আল্লাহ পাক আমাদেরকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ ও সিরাত অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।
ইয়া হুসাইন ইবনে আলী, ইয়া হুসাইন ইবনে আলী।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জুনাইদ মাদানির এই চমৎকার কথাগুলো যেন অন্তরে গেঁথে যায় আমাদের। কত সুন্দর নসিহতপূর্ণ কথা এখানে, কত সুন্দর ইতিহাস আমাদেরকে তুলে ধরলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। তিনি কতভাবেই না বুঝিয়েছেন শত্রু বাহিনীকে, কতভাবেই না বুঝিয়েছেন সেই সকল ব্যক্তিদেরকে যারা আলে রসুলের উপরে তরবারি চালাতে চেয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এই কারবালা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দিক। দর্শক, একটি কালাম আমরা শুনি অনুষ্ঠানে, এরপর আপনাদের কলগুলো নেওয়ারও চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ। জি রাশেদ মাদানী ভাই, যদি একটি কালাম আমাদেরকে শোনাতেন।
তুমি ooh
ইয়া হাবিবাল্লাহ, তোমারি জিয়ারতে যায় কত যে হাজি মদিনায়, গরিবের তুমি মদদগার ইয়া রাসূলুল্লাহ, মদিনার বিরহে হৃদয় আমার বড় ব্যাকুল, মদিনা দে
রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফরিয়াদ করতে থাকা যেন আল্লাহ রসুলের দয়ার দৃষ্টি হয়ে যায়, দয়া হয়ে যায়, আহ্বান চলে আসে, ডাক চলে আসে, আশিকরা যেন মদিনাতুল মুনাওয়ারায় সফর করতে পারেন, সোনার মদিনার জিয়ারত করতে পারেন। দর্শক, আপনাদের কিছু কল রয়েছে আমাদের সাথে, কয়েকটা কল শুনবো, এরপরে ইনশাল্লাহ আজকের যে বিষয় নিয়েছি কারবালা থেকে শিক্ষা, এ নিয়ে আবারও কিছু আলোচনা করবো, শুনবো ইনশাল্লাহ। জি, কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ রিয়াদ হোসেন, আপনাদের চ্যানেল আমি সবসময় দেখি, আপনাদের চ্যানেল আমার কাছে খুব ভালো লাগছে, আমাকে দোয়া করুন যেন আমি সবসময় শুনতে পারি।
জি জি, অবশ্যই দোয়া করি এবং আশাও রাখি সব সময় চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। জি পরবর্তী কল দেন। আচ্ছা, কোন গজলটা শুনতে চান সেটা কিন্তু আপনি বলেননি, কোন গজল শুনবেন সেটা বললে আমরা আপনাকে ওটাই শুনিয়ে দিতাম। তারপরও রাশেদ ভাই তো অনুরোধের কালাম শোনাবেই, ওখান থেকে আপনিও শুনে নিন। পরবর্তী কল দেন।
আমি চাঁদপুর হাজীগঞ্জ থেকে বলতেছি।
জি,
আপনাদের চ্যানেলটা চাইতে আমার খুব ভালো লাগে, আমার সপরিবার সহ আমি এই চ্যানেলটাই বেশি ভাগে দেখি, আমার খুব ভালো লাগে।
পুরো পরিবার মিলে এই অনুষ্ঠান বা এই চ্যানেল আপনি দেখেন, আল্লাহ তাআলা কবুল করে নিক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। পরবর্তী কল দেন।
আমি একটা নাচ শুনতে চাই, তুমি প্রিয় খোদা হাবিব, তুমি সৃষ্টির সেরা।
প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, চমৎকার কালামের কথা আপনি বলেছেন, শুনবো আপনাকে ইনশাআল্লাহ তাবারকাতাল্লাহ। রাশেদ ভাই যেহেতু আমাদের সাথে আছেন, এই কালামটাই আপনাকে এক দুই পংক্তি আমরা শোনানোর চেষ্টা করব। পরবর্তী কল দেন।
নাম মোহাম্মদ জাকারিয়া, আমি আমার পরিবারকে নিয়ে আপনার অনুষ্ঠান দেখতেছি, আপনার অনুষ্ঠান অনেক সুন্দর লাগে, অনেক ভালো।
কবুল করে নিক, অবশ্যই সবসময় সাথেই থাকবেন, সুন্দর অনুষ্ঠানগুলো দেখবেন। পরবর্তী কল দেন।
আমি কুমিল্লা ডিস্ট্রিক্ট থেকে বলছি, আমি একটা নাচের আছে শুনতে এসেছি, কি যে শানমান আলা হযরতের,
কি যে শানমান আলা হযরতের। চলেন ইনশাআল্লাহ তাআলা, এই তো মুহররমের পরেই সফর, আল্লাহ চায় না। আর শুনতে চেয়েছেন মানকাবাত, শোনাবো আপনাকে ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ। দর্শক, আলোচনা করছিলাম আমরা কারবালা থেকে শিক্ষা। যদি একজন জেনারেল শিক্ষিত বাবা তার উদাহরণ যদি মা দিতে পারে যে চেষ্টা করো বাবার মতো হওয়ার, শুনেছেন এই কথা কখনো? সন্তানকে মা বা আশেপাশে আত্মীয় স্বজন তারা উৎসাহিত করে, একজন জেনারেল শিক্ষিত বাবা তাকে ইঙ্গিত করে, বলে সন্তানকে চেষ্টা করো নিজের বাবার মতো হওয়ার জন্য। আচ্ছা, চাচা জেনারেল শিক্ষিত, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে, তো বাড়ির মানুষ সন্তানদেরকে বলে তার মতন হওয়ার চেষ্টা করো। এলাকার কোনো ব্যক্তি, সে তার চরিত্র কেমন, তার লেনদেন কেমন, তার ইমান আকিদা কেমন, এটা পরীক্ষা করে না মানুষ। যদি দেখে যে ভালো কিছু করছে, তার উদাহরণ দেয় মানুষদেরকে, সন্তানদেরকে, ছোটদেরকে, চেষ্টা করো তার মতো হওয়ার জন্য। যদি একজন জেনারেল শিক্ষিত সুন্নতের উপর আমলদারি না, হ্যাঁ নামাজ ঠিক মতন পড়ছে কি না জানি না, তার মতো যদি হতে বলতে পারি, আমরা এ কথা কেন বলতে পারি না? যদি আমাকে বেঁচে থাকতে হয় তবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ নিয়েই বাঁচতে হবে। যদি কারো থেকে আমি শিক্ষা গ্রহণ করি তবে সে শিক্ষাটা যেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই হয়। যদি আমি কাউকে ফলো করি তবে আমার সে ফলো যাকে করবো সে ব্যক্তিটা যেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুই হয়। এমনটা কেন হতে পারে না? এমনটাও তো হতে পারে যে আমি আমার সন্তানকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগের কথা শুনালাম, আমি আমার সন্তানকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরবানির কথা শুনালাম, আমি আমার সন্তানকে তাদের দেয়া শিক্ষাগুলো শিখালাম যে তারা ইসলামের জন্য, তারা আমাদের জন্য, তারা আমার জন্য এইভাবে নিজেদের পরিবারকে, নিজের ঘরকে, নিজের সংসারকে, নিজের সন্তানদেরকে উৎসর্গ করে দিয়েছেন ইসলামের পথে, তবেই তো সন্তান এ থেকে শিক্ষা গ্রহণ করবে। রাকিব ভাই কিছু আলোচনা যদি শোনাতেন, এরপরে অনুরোধের কালাম শুনতেও আমরা আসবো রাশেদ ভাইয়ের কাছে, রাকিব ভাই থেকে আলোচনা শুনে। একটা ছোট প্যাকেজও আছে, এটাও নেওয়ার ইচ্ছা ছিল। আল্লাহ, রাকিব ভাই যদি কিছু শোনাতেন।
আলহামদুলিল্লাহ, কারবালার বিষয় নিয়ে তো আমাদের আলোচনা চলছে, কারবালাতে কি শিক্ষা আমাদের নেওয়া উচিত এবং আমরা কোন কোন জিনিসগুলো নিব এবং নেওয়া উচিত আমাদের। এর আগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি খুবই সুন্দর একটি দিক আমি বলার চেষ্টা করবো, একটি ঘটনা যে একবার ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের মাঝে কিছু বিষয় নিয়ে কিছু সামান্য সময়ের জন্য তারা কথা বলার অফ ছিল, তারা কথা বলেননি। তো এটি সমাধানের জন্য যেন তাদের মাঝে আবারও কথাবার্তা ফিরে আসে, এর জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আপনাদের দুজনকে তো জাহানের মানুষ অনুসরণ করে, তো আপনি তো ছোট আছেন, আপনি ওনার কাছে যান না, গিয়ে কথা বলা আপনি শুরু করে দিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে উত্তর দিলেন যে আমি যদি আমার নানা জান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে এরূপ না শুনতাম যে মীমাংসার ক্ষেত্রে অগ্রগামী ব্যক্তি প্রথমে জান্নাতে প্রবেশ করবে।
সুবহানাল্লাহ,
যদি আমি এটা না শুনতাম তাহলে আমি সর্বপ্রথম গিয়ে কথা বলতাম, আমি চাই না যে আমার ভাইয়ের আগে আমি জান্নাতে চলে যাই। আসলে দেখেন, জান্নাতের মতো এত এত বড় একটি ক্ষেত্রেও এম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাইকে শ্রদ্ধা করা, ভালোবাসা, বইয়ের বড় ভাইয়ের এই জিনিসটা দেখা, এটা আসলে খুবই অন্যতম সুন্দরতম একটা দিক আমাদের জন্য মধ্যেও শিক্ষা রয়েছে।
জান্নাতের ব্যাপারও ভাইয়ের চিন্তা করলেন,
ভাইয়ের চিন্তা করলেন,
এটা চাই, এতদিন চেয়ে আসছি যে আমার ভাই যেন আগে আসে আমার কাছে এবং সে এটার হকদার হয়ে যায়,
হকদার হয়ে যায়। সুবহানাল্লাহ, কারবালার ঘটনা থেকে যে শিক্ষাটা আমরা, একটি তো আমি বলেছিলাম যে অন্যায়ের বিপক্ষে লড়াই করা, তো আরেকটি যে বিষয়টা আমরা নিতে পারি সেটি হচ্ছে ধৈর্য ধারণ করা এবং আল্লাহ পাকের ফয়সালার উপর সন্তুষ্টি থাকা,
সন্তুষ্টি থাকা।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে পৌঁছালেন এবং দুশমনদের মুখোমুখি হয়ে দাঁড়ালেন, কারবালার পুরো কাহিনী শুরু থেকে এ টু জেড যদি আমরা দেখি, আমরা স্টাডি করি, তখন আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে কোনো অধৈর্য শব্দ বা কোনো অভিযোগ এরকম কোনো কিছু আমরা দেখতে পাই না। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এরূপ বলেছেন যে হে আল্লাহ পাক, আপনি কেন আমাকে এরকম এরকম পরিস্থিতির মধ্যে রেখেছেন, কেন এরকম করতে হয়েছে,
অভিযোগ ছিল না
কোনো অভিযোগ, আমরা পুরো ঘটনার মধ্যে, পুরো কারবালার পুরো ইতিহাসের মধ্যে আমরা দেখতে পাই না। তো এই যে এত কঠিন পরিস্থিতির মধ্যে, ভয়াবহ পরিস্থিতির মধ্যে তিনি ধৈর্যের এক পাহাড়, ধৈর্যতম উনি ধরেছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন, দুনিয়াবাসীকে শিক্ষা দিয়েছেন ধৈর্যের বিষয় এবং আল্লাহ পাকের ফয়সালার উপর সন্তুষ্টি থাকা।
এখান থেকেও শিক্ষা আমাদের গ্রহণ করা উচিত যে আমরা ছোটখাটো বিপদেই আমরা অধৈর্য হয়ে যাই, ধৈর্য নিয়ে আমরা মহররমের এই প্রোগ্রামেই কিছুদিন আগে কথা বলেছি যে কিন্তু আজকের যে শিক্ষা, এ থেকেও ধৈর্য থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি আমাদের পারিবারিক, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের অফিসিয়াল, যাই হোক না কেন, ছোটখাটো কোনো পেরেশানি আসলেই, বিপদ আসলেই আমরা অধৈর্য হয়ে যাই। আচ্ছা, সর্বপ্রথম তো মানুষ চেষ্টা করে দোষটা কার উপরে চাপানো যায়, আমার দোষটা কার উপরে চাপানো যায়, কে একটু নর্মাল আছে, কে একটু কথা কম বলে, কে একটু সাদা সিদা আছে, দোষটা তার উপরে কিভাবে চাপানো যায়, এই ধান্দাতে আমরা থাকি যেন আমার উপরে দোষটা না আসে। অর্থাৎ ছোটখাটো একটা প্রবলেম হয়ে গেছে, এখন আমি কিভাবে বাঁচতে পারি, অধৈর্য হয়ে যাওয়া, আরেকজনের উপর দোষ চাপিয়ে দেওয়া, আরে ভাই ভুল আপনার হয়েছে, আপনি কমপক্ষে সরি বলে চলে যান, হয়ে গেছে ভাই আমার আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত, এটা বলেন, নিজের কাজে নিজে চলে যান।
আপনাকে আমরা আসলে স্বীকার করতে
চাই না, স্বীকার করতে না চাওয়া ব্যক্তিরা এই দোষকে গোপন করতে গিয়ে শতটা মিথ্যা কথা বলে, আরো ভুলের কাজগুলো ওপেন করে রাখে যে এটাও এটা ঢাকার জন্য এটাও করতে হবে। তো কারবালাওয়ালাদের সেই ধৈর্য সবর, আচ্ছা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি ভাবে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন এবং কোনো অভিযোগ তোলেননি, তেমনি তার সাথে যারা ছিলেন প্রত্যেক মহান ব্যক্তিরাও কেমন ধৈর্য ধারণ করেছেন, তাবুর ভিতরে যে সকল মহিলারা ছিলেন তারাও কখনো এই শব্দটা বলেননি যে আমাদের সাথে এত জুলুম কেন করা হচ্ছে বা আমাদের থেকে এত পরীক্ষা কেন নেওয়া হচ্ছে, এই কথাগুলো কখনো তারা বলেননি। যা হচ্ছে যা হবে আল্লাহ তাআলার হুকুমে হবে, যা ভাগ্যে আছে যা তকদির আছে তাই হবে, তারা কিন্তু আল্লাহ তাআলার দয়ার প্রতি তারা ভরসা করে আছেন, যা হবে আল্লাহ তাআলার দয়া আমাদেরকে, যা করা হবে তাই হবে, এরকম একটা মন মানসিকতা তারা নিয়ে আছেন। আর আজকাল পেরেশানি আসলে আমার মনে হয় ঘরের পুরুষদের চেয়ে ঘরের মহিলারা বেশি পেরেশানি দেখায়, মানে বিপদ আসলে তারা বেশি অভিযোগ তুলে ধরে এবং বলা বলিটাও ঘরের মহিলারা বেশি করে। যদি পারিবারিকভাবে কোনো পেরেশানি আসে, কারবালাওয়ালাদের থেকে শিক্ষা গ্রহণ করা দরকার, তাদের তাবুতেও মহিলা ছিল, তাদের কাছে যে পেরেশানি আসে তার তো শতভাগের এক ভাগও আপনার কাছে আসে না, কিন্তু এখন কি হয়, পারিবারিকভাবে কোনো ঝামেলা হলে, অসুবিধা বিপদ হলে তো মহিলারাই আগে আফসুস, অনুশোচনা, অভিযোগ মানুষের কাছে বলা তারাই শুরু করে দেয়। ইসলামী বোনদের, মহিলাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে আমরা ধৈর্য ধারণ করব এবং নিজেদের বিপদের সময় অপরকে বলা বলি করে যেন আমরা সওয়াব অর্জন করা থেকে হাতছাড়া না হই। দশ মহরম আরও একজন মহান ব্যক্তির উরুস মোবারক, আর তিনি হলেন হযরত সৈয়দ বরকাতুল্লাহ রাহমাতুল্লাহি তাআলা। দশ মহরম তার উরুস মোবারক, ছোট্ট একটি ডকুমেন্টারি আমাদের সাথে আছেন আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী জহুরুল ইসলাম ভাইয়ের, আমরা ডকুমেন্টারিটা দেখি এবং তার জীবনী সম্পর্কে কিছু তথ্য, কিছু ইতিহাস আমরা এই ছোট্ট ডকুমেন্টারিতে শুনে নেই। আল্লাহ চাই ইনশাল্লাহ তাবারক তাআলা আমার আপনার আমাদের প্রজন্মের অনেক কিছু জানা হবে, থেকে শেখাও হবে। জি, আমাদেরকে জহিরুল ইসলাম ভাইয়ের ডকুমেন্টারিটি দেখিয়ে দিন।
দিন দুনিয়া কে মুঝে বরকাত দে, বরকাত সে ইশক হক দে, ইশক ইশক ইন্তিমা কে ওয়াসতে।
সাজরায়ে আলিয়া কাদেরিয়া রাজভী আত্তারিয়ার এই মহান কবিতাংশে সিলসিলায়ে আলিয়া কাদেরিয়া রাজভী আত্তারিয়ার 33তম তরিকতের শায়খ হযরত সৈয়দ শাহ বরকতুল্লাহ মরেহ রবি রহমতুল্লাহ আলাইহির ওসিলায় এ দোয়া করা হয়েছে। হে আল্লাহ, হযরত শাহ বরকতুল্লাহ রহমতুল্লাহ সদকায় আমাকে দীন ও দুনিয়ার বরকত দান করুন এবং আমাকে আপনার সত্যিকারের আশিক বানিয়ে দিন। উপমহাদেশের ভূমিতে এমন বহু মহান আউলিয়ায়ে কেরাম আগমন করেছেন যাদের এলম ও আমল, তাকওয়া ও তাসাউফ, আধ্যাত্মিক বরকতের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ হেদায়েতের আলো লাভ করেছেন। তাদের মধ্যকার অন্যতম একজন হলেন হযরতে সৈয়দ শাহ বরকতুল্লাহ মরেহ রবি রহমতুল্লাহ তাআলা আলাই। হযরত সৈয়দ বরকতুল্লাহ মরেহ রবি রহমতুল্লাহ আলাই 1070 হিজরির
26 জামাদিউল আখির
ভারতের বিল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তার সম্মানিত পিতা হযরত সৈয়দ আওয়াইস রহমতুল্লাহ তাআলা আলাইর নিকট প্রাথমিক শিক্ষা, দ্বীনি জ্ঞান অর্জন করেন। তাফসির, হাদিস, উসুলে হাদিস, ফিক এবং অন্যান্য প্রচলিত ইসলামী জ্ঞানে তিনি এমন পারদর্শিতা অর্জন করেন যে অল্প বয়সেই জ্ঞান ও প্রজ্ঞার আকাশে এক উজ্জ্বল নক্ষত্রে পরিণত হন। তার পিতা শুধু তাকে এলম শিক্ষায় সমৃদ্ধ করেননি, বরং বিভিন্ন তরিকার ইজাজত ও খেলাফতও প্রদান করেছিলেন। তিনি একাধিক সিলসিলার বায়াত ও খেলাফতের অনুমতি লাভ করেছিলেন। তবে হুজুর গাউসে আজম শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলার প্রতি গভীর ভালোবাসা ও আন্তরিক ভক্তির কারণে তিনি মূলত সিলসিলায়ে আলিয়া কাদেরিয়ার মাধ্যমেই বায়াত গ্রহণ ও প্রদান করতেন। হযরত শাহ বরকতুল্লাহ মরেহ রবি রহমতুল্লাহ আলাই ছিলেন ইবাদত ও মুজাহাদার এক জীবন্ত প্রতিচ্ছবি। তিনি টানা 26 বছর নফল রোজা পালন করেছেন এবং ইফতারের সময় মাত্র একটি খেজুরি যথেষ্ট থাকতেন। তার ফয়জ ও বরকতের মাধ্যমে অগণিত মানুষ আধ্যাত্মিক উপকার লাভ করেছেন এবং তরিকাতের পথে উচ্চ মর্যাদায় অর্জন করেছেন। 1142 হিজরির 10 মুহররম সুবহে সাদিকের সময় এই মহান বুজুর্গ দুনিয়ার নশ্বর জীবন ত্যাগ করে তার পরম দয়ালু রবের সান্নিধ্যে উপস্থিত হন। তার মাজারে আনোয়ার ভারতের মারেহরা শরীফে অবস্থিত। আজও অসংখ্য আশিকে রসুল সেখানে উপস্থিত হয়ে আধ্যাত্মিক ফয়েজ বরকত লাভ করেন। আল্লাহ পাক হযরত সৈয়দ শাহ বরকতুল্লাহ মরেহ রবি রহমতুল্লাহ আলাইহির প্রতি অগণিত রহমত বর্ষণ করুন এবং তার সদকায় আমাদেরকেও ক্ষমা ও মাগফিরাত দান করুন। আমিন।
খোদার অনন্য নিয়ামত হলেন অলিগান, এ বিশ্ব হলো দেহ প্রাণ হলেন অলিগান।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা চমৎকার ভাবে শুনছিলাম এক মহান অলিয়ে কামিলের জীবনী সম্পর্কে। আমাদের জহির ভাই চমৎকারভাবে আমাদেরকে বলছিলেন, আল্লাহ পাক কবুল করে নিক। আমরা যখনই সাজরা শরীফ পাঠ করব তো এই মহান ওলিয়া কামিলের নাম নিয়েও কিন্তু আমরা দোয়া করি। যারা সাজরা পাঠ করার অভ্যাস আছে অবশ্যই আপনারা জানেন এবং চিনেন। দর্শকের অনুরোধের কিছু কল ছিল রাশিদ ভাই, সময়ও একদম শেষের দিকে, যদি অনুরোধগুলো পূরণ করতেন এরপরে আমরা সালাতু সালাম পাঠ করবার আছে ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর।
তুমি প্রিয় খোদার হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, ত তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তারে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার, তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার, দেখিতে এই নয়ন যুগল তৃষিত যে আমার, দেখিতে এই নয়ন যুগল তৃষিত যে আমার, নূরানী নবী দেখাও না চেহারা, নূরানী নবী দেখাও না চেহারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। হে শহীদে কারবালা ফরিয়াদ জানাই, ফাতিমার নয়ন তারা ফরিয়াদ জানাই, হে শহীদে কারবালা ফরিয়াদ জানাই, মা ফাতিমার নয়ন তারা ফরিয়াদ জানাই, হে শহীদে কারবালা ফরিয়াদ জানাই, ফাতিমার নয়ন তারা ফরিয়াদ জানাই, প্রিয় নবীর দৌহিত্র ফরিয়াদ জানাই, প্রিয় নবীর দৌহিত্র ফরিয়াদ জানাই, মাওলা আলীর শাহজাদা ফরিয়াদ জানাই, মাওলা আলীর শাহজাদা ফরিয়াদ জানাই, তোরি আমার ফেঁসে গেছে তুফানে, তোরি আমার ফেঁসে গেছে তুফানে, প্রদর্শক ফরিয়া জানাই, হে শহীদে কারবালা ফরিয়া জানাই, ফাতিমার নয়ন তারা ফরিয়া জানাই, মরি যেন মদিনায় মোর বাসনা, মরি যেন মদিনায় মোর বাসনা, বাসনা পূরণকারী ফরিয়াদ জানাই, বাসনা পূরণকারী ফরিয়াদ জানাই, হে শহীদে কারবালা ফরিয়াদ জানাই, ফাতিমার নয়ন তারা ফরিয়াদ জানাই।
আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলার মনে হয় মানকাবাতের কথা আসছিল, এক পংক্তি শুনাই দেন, বেশ না দর্শক খুশি হবে ইনশাআল্লাহ।
কি যে শান ও মান আলা হযরতের, 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 প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতের, হোসে পাকের নয়ন তারা যিনি, কি যে শান ও মান আলা হযরতের সুন্নিদের হৃদয় মাঝে রয়েছেন নবীর প্রেমের প্রদীপ জ্বালিয়েছেন সুন্নিদের হৃদয় মাঝে রয়েছেন নবীর প্রেমের প্রদীপ জ্বালিয়েছেন তিনি প্রিয় নবীর দিওয়ানা তিনি প্রিয় নবীর দিওয়ানা কি যে শান ও মান আলা হযরতের কি যে শান ও মান আলা হযরতের কি যে শান ও মান আলা হযরতের
শ্রোতা আল্লাহ তালা কবুল করে নিক। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ তাবারক তাআলা উপস্থিত হব, আলোচনা করব, আলোচনা শুনবো আমরা। আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
মুস্তাফা জানি রহমত পেলা সালাম শাম বজমে হেদায়ত পে লাখো সালাম কারবালা কে জানি সারো কো সালাম কারবালা কে জানি সারো কো সালাম ফাতিমা জহরা কে প্যারো কো সালাম ইয়া হুসেন ইবনে আলী মুশকিল কুশা ইয়া হুসেন ইবনে আলী মুশকিল কুশা আপকে আঁখো কে তারো কো সালাম আপকে আঁখো কে তারো কো সালাম জো হুসেন কাফলে মেঁ হে শরীক জো আতার সারো কো সালাম কেহতে হে আতার সারো কো সালাম দিন দিন কে ভুকে প্যাসে ইয়া নবী আঁখো কে তারো কো সালাম আপকে আঁখো কে তারো কো সালাম কারবালা কে জানি সারো কো সালাম ফাতিমা জহরা কে প্যারো কো সালাম
আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ
রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত মহত্বপূর্ণ প্রভাত হয় তার।